ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট ঢাকা থেকে।
12 সদস্যের ব্রিটিশ বাংলাদেশী পরিবারটি ইস্তাম্বুল হয়ে সিরিয়া পৌঁছে গেছে, এমন ধারণাই করছেন আব্দুল মান্নানের ছোট ভাই সিলেটের ফেঞ্চুগঞ্জ নিবাসী আব্দুল লতিফ।
জহুরুল আলমের রিপোর্ট।
ব্রাজিল থেকে আমদানি করা 2 লক্ষ টন গম মানুষের খাওয়ার উপযোগী বলে দাবি করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে সরকারের খাদ্য বিভাগ।
আমির খসরু।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ শাকসবজি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এছাড়াও থাকবে খেলার খবর, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ইরানের পারমাণবিক আলোচনা দুটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অগ্রগতি সাধন করেছে। ওদিকে 6টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় বৈঠকে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্ব-আরোপিত 7 জুলাইয়ের চূড়ান্ত সময়সীমার আগে তারা ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি অর্জনের জন্য চূড়ান্তভাবে চেষ্টা চালাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আজ রবিবার বৈঠকে বসবেন। P5+1 নামে পরিচিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় ফিরে যাচ্ছেন। সপ্তাহান্তে বিশেষজ্ঞদের টিম অবিরাম আলোচনা চালিয়ে গেছেন। দুটি অত্যন্ত বিতর্কিত বিষয় বড় ধরনের মীমাংসা হয়েছে বলে খবর। একটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হার, এবং এর আগে ইরানের পারমাণবিক কাজে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়ে তদন্ত। ভয়েস অফ আমেরিকা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে নিষেধাজ্ঞার প্রশ্নে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছানো গেছে। অবশ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে মন্ত্রীদের তা অনুমোদন করতে হবে। এ সম্পর্কে আমাদের অনুষ্ঠানে পরে প্রতিবেদন রয়েছে। গ্রিসের নাগরিকরা ভোট কেন্দ্রে যাচ্ছে গুরুত্বপূর্ণ গণভোটে ভোট দেওয়ার জন্য। এই গণভোট গ্রিসের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, যে অ্যাথেন্স 19 জাতি ইউরো মুদ্রার জোট থেকে বেরিয়ে আসবে কিনা। ঋণে জর্জরিত গ্রিস এই সিদ্ধান্ত নিচ্ছে যে আরও থোক ঋণ সহায়তার বিনিময় নতুন কৃচ্ছ সাধনের আন্তর্জাতিক ঋণদাতাদের দাবি তারা মেনে নেবে কিনা। মাত্র কয়েকদিন আগে অ্যাথেন্স আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের $180 কোটি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় ও ঋণ খেলাপি হয়ে পড়ে গ্রিস। ইউরোপীয় নেতারা বলেছেন না সূচক ভোট এই ইঙ্গিত দেবে যে গ্রিস ইউরোজোন ছেড়ে দিতে চায় এবং ইউরোপ থেকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হতে চায়। কিন্তু গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ঋণদানকারীদের দাবির বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন তাতে নতুন পুনরুদ্ধার প্রস্তাবের শর্তের ব্যাপারে দর কষাকষি করার জন্য সরকারের ভালো সুযোগ থাকবে। শনিবার এবং রবিবার সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান আক্রমণে অন্তত 23 জন ইসলামিক স্টেট চরমপন্থী নিহত হয় এবং অন্যান্যরা আহত হয়। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে কোয়ালিশন সূত্রে বলা হয় রাকা এবং তার চারপাশে আইএস গ্রুপ যেসব পরিবহন পথ এবং স্থাপনা ব্যবহার করে সেগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কোয়ালিশন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টমাস গিলোরেন বলেছেন বিমান হামলা যাকে তিনি উল্লেখযোগ্য বলে আখ্যায়িত করেন তার লক্ষ্য ছিল চরমপন্থীরা যাতে তাদের সামরিক সক্ষমতা সিরিয়া থেকে ইরাকে না নিয়ে যেতে পারে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হতাহতের সংখ্যা প্রকাশ করে। আইএস সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট আক্রমণের খবর নিশ্চিত করেছে এবং বলেছে 10 জন নিহত হয় এবং বহু লোক আহত হয়। 12 সদস্যের ব্রিটিশ বাংলাদেশী পরিবারটি ইস্তাম্বুল হয়ে সিরিয়া পৌঁছে গেছে, এমন ধারণাই করছেন আব্দুল মান্নানের ছোট ভাই সিলেটের ফেঞ্চুগঞ্জ নিবাসী আব্দুল লতিফ। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
12 সদস্যের ব্রিটিশ বাংলাদেশী পরিবারটি ইস্তাম্বুল হয়ে সিরিয়া পৌঁছে গেছে, এমন ধারণাই করছেন আব্দুল মান্নানের ছোট ভাই সিলেটের ফেঞ্চুগঞ্জ নিবাসী আব্দুল লতিফ। ভয়েস অফ আমেরিকার এই সংবাদদাতাকে তিনি বলেন 14 জুন নিখোঁজ হওয়ার পর তার কাছে ফোন এসেছিল, তবে ফোনটি কোথা থেকে এসেছিল তা তিনি বুঝতে পারেননি। ধারণা করছেন সিরিয়া থেকেই। মান্নান তাকে বলেছেন বিপদ কেটে গেছে, নিরাপদেই আছেন, এমনটা জানিয়েছেন। আব্দুল মান্নানের ভাইয়ের ধারণা, তার মেয়ে রাজিয়া খানমের কারণেই পরিবারটি সিরিয়া যেতে বাধ্য হয়েছে। রাজিয়া দীর্ঘদিন থেকে আইএস এর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। তাকে খুঁজতেই ব্রিটিশ পুলিশ তাদের লুটনের বাসায় হানা দেয়। হিত্র বিমানবন্দরও তাদেরকে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। ব্রিটিশ পাসপোর্টধারী মান্নানের পরিবারটি সবসময় বোরকা পরে থাকত, হাতে পায়ে মোজা ব্যবহার করতেন সবসময়। ছেলেরাও ছিল ধর্মের প্রতি অন্ধ। উল্লেখ্য যে 1962 সালে দুইয়ানি বাউছারে লন্ডন যাওয়ার সুযোগ হয়েছিল আব্দুল মান্নানের, সেখানেই তার কেটেছে 54 বছর। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রায় 400 কোটি টাকা ব্যয় ব্রাজিল থেকে আমদানি করা 2 লক্ষ টন গম মানুষের খাওয়ার উপযোগী দাবি করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে সরকারের খাদ্য বিভাগ, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আমদানি করা গম নিম্নমানের এবং মানুষের খাওয়ার অনুপযোগী, এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবী পাবেল মিয়াদ দায়ের করা এক রিট আবেদনের পর গত 30 জুন আদালতের নির্দেশ অনুযায়ী খাদ্য বিভাগ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রোববার এই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেন, খাদ্য বিভাগ বলেছে এ গম খাওয়ার উপযোগী, অথচ যেসব পরীক্ষাগারের প্রতিবেদনেতে সংযুক্ত করা হয়েছে তাতে কোথাও এই গম খাওয়ার উপযোগী বলা হয়নি। তিনি বলেন, পরীক্ষাগারের প্রতিবেদনেই বলা হয়েছে চুক্তি অনুযায়ী গম আসেনি, যে গমের নমুনা দেখানো হয়েছিল পরে সে গম পাঠানো হয়নি এবং এ গম খাওয়ার উপযোগী কিনা সেটা কোথাও বলা হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন এ প্রতিবেদন অসম্পূর্ণ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ শাকসবজি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শাকসবজি রোগাক্রান্ত হওয়া বা এতে ভাইরাসের উপস্থিতি পাওয়া ইউরোপীয় ইউনিয়ন যখন বাংলাদেশের শাকসবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশের শাকসবজিতে নানা ধরনের রোগ এবং ভাইরাস শনাক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বারবার পরিস্থিতি উন্নয়নের তাগাদা দেওয়া হয়। তবে পরিস্থিতির সামান্যতম উন্নতি না হওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে শাকসবজি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের চূড়ান্ত হুমকি দেয়। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের আগেই বাংলাদেশ নিজেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শাকসবজি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে রপ্তানিকারকদের উপরে। ঢাকায় কর্মকর্তারা জানান, গত 2 বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের পরীক্ষায় বাংলাদেশের শাকসবজিতে ভাইরাস পাওয়া এবং বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয় প্রথমে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয় এবং পরে কয়েকটি চালান ফেরত পাঠানো হয়। আর 1 বছর ধরে পরিস্থিতির আদৌ উন্নতি না হলে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়। শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নয়ন না হয় ইউরোপীয় ইউনিয়ন যখন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ঠিক তখনই বাংলাদেশ নিজেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ থেকে বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কমপক্ষে 1 কোটি ইউরো বা 90 কোটি টাকার শাকসবজি রপ্তানি করা হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গ্রিসের অর্থনৈতিক সংকটের কারণে ভারত থেকে গ্রিসে বেড়াতে যাওয়া পর্যটকের সংখ্যা কমে গেছে, এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারত থেকে পশ্চিম ইউরোপে বেড়াতে গেলে গ্রিস ছিল আকর্ষণীয় এক গন্তব্য। কেবল একটি বহু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের আকর্ষণই নয়, পশ্চিম ইউরোপের অন্যান্য অধিকাংশ দেশের তুলনায় গ্রিসে বেড়ানোর খরচ 35% কম। কিন্তু সেদেশের আর্থিক সংকটের পরিস্থিতি দেখে পর্যটকেরা পিছিয়ে যাচ্ছেন। আউটবাউন্ড ট্যুর অপারেটার্স অফ ইন্ডিয়া সংগঠনের সভাপতি গুলদীপ সিং সাহানি বলছেন, তারাও পর্যটকদের এই পরিস্থিতিতে গ্রিসে যেতে বারণই করছেন। একে তো দৈনিক 60 ইউরোর বেশি টাকা এটিএম থেকে তোলা যাবে না, উপরন্তু হোটেলে, রেস্টুরেন্টে বা দোকানপাটে নগদ টাকা না দিতে পারলে হবে না, কার্ডে বিল মেটানো আর যাচ্ছে না। অনেকে বিকল্প গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্পেন, তুরস্ক বা ইতালিকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বলেছেন রবিবার আফগানিস্তানের সঙ্গে সীমান্তের কাছে ইসলামপন্থী উগ্রবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে 4 জন সৈনিক এবং 12 জন বিদ্রোহী নিহত হয়। খবর শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভিয়েনা আলোচনায় অত্যন্ত বিতর্কিত দুটি ক্ষেত্রে অগ্রগতির খবর পাওয়া গেছে। এ সম্পর্কে জানিয়েছেন ভিয়েনা থেকে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা, সেই রিপোর্টটি পড়ছেন সরকার কবির উদ্দিন।
ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনা এখন গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে এগিয়েছে বলে মনে হচ্ছে। নিষ্পত্তি আলোচনায় অংশগ্রহণকারী 6 বিশ্বশক্তির দেশের প্রতিনিধি আলোচকেরা তাদের নিজেদেরই নির্ধারিত চূড়ান্ত সময়সীমা 7 জুলাইয়ের আগে ইরানের সঙ্গে একটা পারমাণবিক রফা সম্পাদনের লক্ষ্যে চূড়ান্ত চাপ প্রয়োগের উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলে চলেছেন ভিয়েনায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ কথা বলছেন আজ রবিবারে। তথাকথিত P5+1 6 বিশ্বশক্তির পররাষ্ট্রমন্ত্রীরাও এখন আলোচনার জন্য ভিয়েনা ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে এঁদের দলের অন্যান্যেরাও এ সপ্তাহান্তে ভিয়েনায় টানা আলোচনায় ব্যাপৃত থেকেছেন। অত্যন্ত বিতর্কিত দুটি ক্ষেত্রে অগ্রগতির খবর পাওয়া গিয়েছে। বিধিনিষেধ রেয়াতের গতি পরিসর এবং ইরানের অতীত পারমাণবিক কর্মসূচিতে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি সামিল ছিল কিনা সে সম্পর্কিত তদন্ত। ভয়েস অফ আমেরিকা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে দুপক্ষ ওই বিধিনিষেধের প্রশ্নটিতে আপাতত মোটামুটি একটা ঐক্যমত্যে পৌঁছেছে। তবে কর্মকর্তারা সতর্কতা উচ্চারণ করে বলছেন যে মন্ত্রীদের তরফ থেকে ওই রফা অতি অবশ্যই অনুমোদিত হতে হবে। ওদিকে জাতিসংঘের পারমাণবিক প্রশ্নের শীর্ষ নজরদারি সংস্থা সর্বাত্মক কোন রফার আগে ইরানের অতীত পারমাণবিক কর্মতৎপরতার খুঁটিনাটি তেহরানকে প্রকাশ করতে হবে বলে পশ্চিমের যে দাবি বিতর্কিত সে কথাবার্তা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো সাংবাদিকদের বলেছেন ইরানের সহযোগিতায় আগামী 6 মাসের ভেতরে তিনি তাঁর টিমের কাছ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিক দিক সম্পর্কে পরিপূর্ণ একটা রিপোর্ট পাবার আশা করছেন। আমানো বলেছেন বৃহস্পতিবার ইরান সফরকালে তিনি কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন, তবে করার কিছু বাকি রয়ে গিয়েছে এখনও। সকল পক্ষেই অগ্রগতির কথা বলা হলেও সবাই এও বলছেন যে কঠিন কিছু কাজ কিন্তু বাকি রয়েছে এখনও। কেরি ও জারিফ ছাড়াও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই গোটা সপ্তাহান্তই ভিয়েনায় থেকেছেন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও আজ রবিবার ভিয়েনা ফিরে যাচ্ছেন। সবারই চেষ্টা মঙ্গলবারের ভেতরে চূড়ান্ত একটা রফায় উপনীত হওয়া।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং এছাড়াও অন্যান্য দেশ যারা ক্রিকেট খেলছে তাদের নিয়ে আলোচনা, এবং সে অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে আমাদের মতামত জানাতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন, সে অনুষ্ঠানে আমন্ত্রণ রইল সবার। আর সেই সাথে এটাও জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানেই আর কিছুক্ষণ পরই বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ আজকে ঢাকায় হয়েছে তার বিস্তারিত খবর দেওয়া হবে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
আপনি যদি সংগ্রাহক হন তবে কি সংগ্রহ করবেন, ডাকটিকিট, অ্যান্টিক নাকি সঙ্গীতের যন্ত্রপাতি? যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জার্মান টাউনের ফ্র্যাঙ্ক ওয়ারেন নামের জনৈক সংগ্রাহক যা সংগ্রহ করছেন তা কিছুটা ব্যতিক্রমী, ব্যক্তিগত এবং রহস্যময়। তা সংগ্রহ হচ্ছে বিভিন্ন মানুষের গোপন তথ্য। ভয়েস অব আমেরিকার এড্রিয়ানা ঝাং এর রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
1 দশকেরও বেশি সময় ধরে মানুষের গোপন রহস্য সংগ্রহ করছেন ফ্র্যাঙ্ক ওয়ারেন। তার সংগ্রহে 10 লক্ষেরও বেশি মানুষের ব্যক্তিগত রহস্য। একটি ড্রয়িং দেখাতে দেখাতে তিনি বললেন, এলিভেটরের একটি ড্রয়িং এটি, এর রহস্য হচ্ছে আমি যখন একতলা উঠতে এলিভেটর ব্যবহার করি আমার খারাপ লাগে। তার সংগ্রহ করা মানুষের ব্যক্তিগত গোপন রহস্য লেখা পোস্টকার্ডের স্তূপের মধ্যে এই এলিভেটরের ব্যবহার বিষয়ক পোস্টকার্ডটি পড়ে শোনালেন ওয়ারেন। গত এক দশকে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে অচেনা অজানা লোকজনের এসব গোপন ভাবনা, রহস্য বা স্বীকারোক্তি সংগ্রহ করেছেন ওয়ারেন। পোস্টকার্ডে তাকে পাঠানো হতো এই গোপন তথ্য। ওয়ারেন এই প্রকল্পের নাম দিয়েছেন পোস্ট সিক্রেট।
Post Secret is an art project I started about 10 years ago. I invited strangers.
বলছিলেন, পোস্ট সিক্রেট 10 বছর আগে শুরু করা আমার একটি আর্ট প্রজেক্ট। আমি সারা বিশ্বের মানুষকে আমার কাছে পোস্টকার্ডে তাদের মনের না বলা রহস্য সম্পর্কে জানানোর অনুরোধ করি। এমন না বলা কথা যা সত্য কিন্তু কাউকেই কখনোই বলা হয়নি, আমি তা লিখে আমার ঠিকানায় পোস্ট করার আবেদন জানাই। ফ্র্যাঙ্কের কাছে এখন 10 লক্ষের মতো গোপন রহস্য রয়েছে মানুষের। শুধুমাত্র পোস্টকার্ডেই নয়, ইমেল সহ অন্যান্য নানাভাবেও এসেছে। প্রতি রবিবার ফ্র্যাঙ্ক তার সংগ্রহ থেকে 10টি গোপন বিষয় পোস্ট সিক্রেট ওয়েবসাইটে আপলোড করেন। আমি আমার নিষিদ্ধ এই শহরে প্রবেশাধিকার দিচ্ছি সকলকেই। যেভাবে আমি এটি দেখি তা হচ্ছে, এই না বলা গোপন কথা আমাকে বলার শক্তি যোগায়। আমাকে যেভাবে জানাচ্ছে তাতে এটা পরিষ্কার যে তাদের হৃদয়ে এই না বলা কথা বলার শক্তি আসছে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করা, যেখানে তাদের গোপন রহস্য অন্যের সঙ্গে শেয়ার করা যেতে পারে। আমি আমার নিজের জীবনেই নানা গোপন বিষয় নিয়ে নিজের সঙ্গে লড়াই করতাম, আর সেই গোপন বিষয় একে অন্যের সঙ্গে নিরাপদে শেয়ার করবার জায়গাটি আমার মতো অন্য অনেকেরও প্রয়োজন। ফ্র্যাঙ্ক তার সংগ্রহে থাকা বহু রহস্য তার লেখা 6টি বইতে প্রকাশ করেছেন। ওই বইগুলোতে তার নিজের গোপন না বলা কথাও রয়েছে। গত 3 বছরে পোস্টকার্ড সহ নানাভাবে ফ্র্যাঙ্কের কাছে আসা এসব গোপন রহস্য সরবরাহ করেছেন ডাক বিভাগের প্রতিনিধি এরিক পেরি। পেরি বললেন, ফ্র্যাঙ্ক আমাকে কয়েকটি বই দিয়েছেন, আমি তা পড়েছি, আমার পরিবারও পড়েছে এবং সেগুলো দারুণ। এই প্রকল্পটি একদা ফ্র্যাঙ্কের একান্ত নিজের ছিল। বই প্রকাশ হওয়ার আগে পর্যন্ত তার স্ত্রী জেন জানতেনই না প্রকল্পের বিষয়বস্তু কি। মানুষের গোপন বিষয় হৃদয় স্পর্শ করে, আবেগ আপ্লুত করে। অনেক গোপন বিষয়ের মধ্যে আত্মহত্যার ইচ্ছাও রয়েছে। কোনো কোনো গোপন বিষয় আছে মানুষকে সহায়তা করার ইচ্ছাও। মানুষের গোপন তথ্য বা রহস্য অথবা না বলা আবেগ, অনুভূতি, প্রতিশ্রুতি, আশা, নিরাশার কথা সংগ্রহের পাশাপাশি ফ্র্যাঙ্ক এবং তার করা পোস্ট সিক্রেট কমিউনিটি এ পর্যন্ত আত্মহত্যা রোধে $10 লক্ষ তহবিল সংগ্রহ করেছে।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং USAID-র যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি প্রতিবেদন। উপস্থাপন করছেন শরীফুল হক।
মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক অনন্য উপহার, সংযম আর সাধনার এক অপূর্ব সমন্বয়। পবিত্র রমজানে আমাদের স্বাভাবিক জীবনযাপনের বেশ কিছু পরিবর্তন ঘটে। দৃশ্যমান পরিবর্তন হয় খাবারের ক্ষেত্রে। অনেকেই আমরা নিয়মিত খাদ্যাভ্যাস এবং বিভিন্ন শারীরিক প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে প্রতিদিনের কর্মপদ্ধতি থেকে শুরু করে ব্যক্তিগত অনেক জটিলতার মুখোমুখি হই। এই রমজানের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সতর্কতার বিস্তারিত আজ আমরা জানার চেষ্টা করব। কথা বলেছিলাম ডাক্তার দিলরুবা খানমের সাথে, যিনি রয়েছেন বারডেমে মেডিকেল অফিসার হিসেবে। জানার চেষ্টা করেছি সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরের জন্য কি কি খাবার উপকারী এবং সেহরিতে কি খেলে সারাটা দিন আপনি নির্ভাবনায় কাটিয়ে দিতে পারবেন।
স্বাভাবিকভাবে আমরা যা গ্রহণ করি তাই সেহরিতে জন্য যথেষ্ট, যেমন রুটি, ভাত, আলু, শর্করা জাতীয় খাদ্য, মাছ মাংস, দুধ জাতীয় খাবার, চিনিযুক্ত খাবার, ফলমূল ইত্যাদি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী ইফতার করা উচিত খেজুর দিয়ে। খেজুরে প্রচুর পরিমাণ প্রাণ শক্তি আছে যা আপনাকে সেই যা করে তুলবে। পানিও দিয়ে ইফতার শুরু করলে একদিকে যেমন পানি শূন্যতা দূর হবে, অন্যদিকে তৃষ্ণাও দূর হবে। তেল জাতীয় ভাজা পোড়া খাবার অবশ্যই ইফতারে বর্জন করা উচিত। এছাড়া পেস্ট্রি, কেক, ক্রিম, চকলেট, বিস্কিট, কফি বা ক্যাফিন যুক্ত পানীয় যা মূত্রবর্ধক, শরীর থেকে অতিরিক্ত পরিমাণ পানি বের করে দেয়, তার এ সময় বর্জনীয়।
রমজান মাসে খাদ্যাভ্যাসের সাথে দৈনন্দিন জীবনযাপনেও হঠাৎ বেশ পরিবর্তন হয়। সেসব মানিয়ে নিতে হয় এই মাসে। সেসব কি কি এবং সেগুলো কাটিয়ে কিভাবে সঠিকভাবে রোজা রাখা যাবে তা বললেন ডাক্তার দিলরুবা।
রোজা রাখার কারণে আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাস পরিবর্তনে যেসব সমস্যা হয় তা পানি শূন্যতা হতে পারে, যেটা হচ্ছে খুবই সাধারণ একটা বিষয় যে শরীর থেকে ঘাম প্রস্রাবের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, যার কারণে রক্ত শূন্যতা সৃষ্টি হয়। তা এছাড়া কোষ্ঠকাঠিন্য, তারপর অ্যাসিডিটি হয়।
চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য মতে রোগের জটিলতা অনুসারে নির্ধারিত হয় রোগী রোজা পালন করতে পারবেন কি পারবেন না। যদি কোনো গর্ভবতী মা এবং তাদের পরিবার পরিজন সাথে সাথে ডায়াবেটিক রোগীরা বিশেষভাবে চিন্তিত থাকেন রোজা পালন করতে পারবেন কি না এবং কি নিয়ম অনুসরণ করবেন, তাদের জন্য রয়েছে বিশেষ নির্দেশ।
রোজা দেহ থেকে ক্ষতিকর টক্সিন ফ্যাটের সাথে বের হয়ে যায়, পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দূর হয়ে যায়। গর্ভবতী মা রোদের সময় অবশ্যই রোদে রাখতে পারে যদি তারা যথেষ্ট পরিমাণ ক্ষত বোধ করেন। গর্ভবতী অবস্থায় অনেক মায়েরাই ঘন ঘন বমি করে, এক্ষেত্রে ইসলামই তাদের রোজা রাখা থেকে বিরত থাকার অনুমতি দিয়েছে। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তারা রোজা রাখার ক্ষেত্রে এবং ডায়াবেটিস ওষুধ সেবনে অবশ্যই চিকিৎসক পরামর্শ নিবে।
সঠিকভাবে খাদ্যাভ্যাস এবং নিয়ম অনুসারে চললে রোজা পালনে কোনো অসুবিধা হয় না, তবে বিশেষ ক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
অনুষ্ঠানের এ পর্যায়ে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে তাদের বার্ষিক রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ইরান এখনও এমন একটি দেশ যেখানে মৌলিক অধিকারের উপর কঠোর নিষেধাজ্ঞা, বিচার প্রক্রিয়ার পর উচ্চ হারে মৃত্যুদণ্ডাদেশ, সংসদীয় অনিশ্চয়তা এবং রাষ্ট্রকর্তৃক সামাজিক আচরণবিধির উপর বাধ্যতামূলক আইনসহ নানাবিধ প্রকট নিষেধাজ্ঞা বর্তমান। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম মালিনাউস্কি রিপোর্টটি উত্থাপনের সময় সংবাদ সম্মেলনে বলেন, বিগত বছরগুলিতে ইরানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন বা উন্নতি দেখা যায়নি। তিনি বলেন, তার কথায় এই রিপোর্টটি পড়ে যদি আগের বছরের সঙ্গে তুলনা করা যায় তাহলে যেসব বিষয়ে উদ্বেগ রয়েছে তা সবিস্তারে জানা যাবে। স্পষ্টতই রিপোর্টে অত্যাচার, নিপীড়ন, রাজনৈতিক দণ্ডাদেশ, জাতিগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, ব্লগার এবং সক্রিয়বাদীদের বিরুদ্ধে সরকারের কঠোর দমননীতির সকরুণ চিত্র তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র দফতর 2014 সালে সংঘটিত কতগুলো উদাহরণ উদ্ধৃত করেছে, যেমন ইরানের আরব সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন সাংস্কৃতিক সক্রিয়বাদীর মৃত্যুদণ্ড, শান্তিপূর্ণ রাজনৈতিক তৎপরতার জন্য মারিয়াম সফিপুর নামের একজন ছাত্র সক্রিয়বাদীর 7 বছরের কারাদণ্ড, জবানবন্দি আদায়ের লক্ষ্যে ব্যাপক এবং নিয়মতান্ত্রিক দৈহিক এবং মানসিক যন্ত্রণার কৌশল ব্যবহার, রাজনৈতিক মতবিরোধী এবং সাংবাদিকদের বিরুদ্ধে মুহারেবে অথবা ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতামূলক অপরাধের অভিযোগ আনা। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালিনাউস্কি বলেন, মানবাধিকারের উন্নয়ন এবং ভাষাহীনদের ভাষা যোগাতে যুক্তরাষ্ট্র বার্ষিক রিপোর্টে তার প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব আরোপ করে থাকে। তিনি বলেন, তার কথায়, আমাদের এখানে দায়বদ্ধতা আছে, আমরা নিশ্চিত করতে চাই যে এসব অপরাধকে আমরা তুচ্ছ ভাবব না, যেসব জনগণ অপরাধের শিকার তাদের আমরা ভুলব না এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অপরাধীদের শাস্তি প্রদান করা হবে। ইরান বিষয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালিনাউস্কি বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে সোচ্চার থাকা অব্যাহত রাখবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। প্রথমে ক্রিকেটের খবর। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হল ঢাকার মিরপুর স্টেডিয়ামে, আর সে খেলায় দক্ষিণ আফ্রিকা জয়ী হল 52 রানে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তারা 148 রান করে। দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসিস, তিনি সর্বোচ্চ 79 রান করেন 61 বলে, এর ভেতরে 8টি বাউন্ডারি ছিল। এছাড়া ভালো রান করেছেন রসো তিনি 31 রান করেছেন, 21 বলে দুটি বাউন্ডারি, দুটি ছক্কা হাঁকিয়েছেন। বোলারদের মধ্যে সফল ছিলেন আরাফাত সানি, দুটি উইকেট নিয়েছেন, 19 রান দিয়েছেন। নাসির হোসেনও একটি উইকেট নিয়েছেন, শাকিব একটি উইকেট নিয়েছেন। নাসির হোসেন 37 রান দিয়ে একটি, শাকিব 24 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। দুই রানের মাথায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটটি পড়ে গিয়েছিল, ডিভিলিয়ার্সের উইকেট, কিন্তু তারপরে দক্ষিণ আফ্রিকা সামলে নেয়। 31 রানে তাদের দ্বিতীয় উইকেট পড়ে, 77 রানে তৃতীয় এবং 90 রানে চতুর্থ উইকেট। 148 রান, বেশ ভালো রান করেছে তারা। এবং তারপরে বাংলাদেশ ব্যাট করতে নেমে 18 ওভার 5 বলে তাদের ইনিংস শেষ হয়ে যায়, ফলে তারা 52 রানে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে পরাজিত হলো। এবারে একটু ফুটবলের খবর। মেয়েদের বিশ্বকাপ ফুটবলের আজকে ফাইনাল আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে ক্যানাডায়, এবং তাতে অংশ নিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান এবং বর্তমান যারা নাকি এরপরেই আছে আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র। এবং গত বিশ্বকাপে 2011 সালে এই দুটি দলই ফাইনাল খেলেছিল, সুতরাং এবারের ফাইনালে যদি যুক্তরাষ্ট্র জিততে পারে তাহলে এটি হবে তাদের তৃতীয় বিশ্বকাপ জয় এবং প্রথমবারের মতো কোনো দল তিনবারের মতো বিশ্বকাপ জিতবে। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
ইরানের পারমাণবিক আলোচনা দুটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অগ্রগতি সাধন করেছে। ওদিকে ছটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় বৈঠকে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আরোপিত 7 জুলাইয়ের চূড়ান্ত সময়সীমার আগে তারা ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি অর্জনের জন্য চূড়ান্তভাবে চেষ্টা চালাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আজ রবিবার বৈঠকে বসবেন। P5+1 নামে পরিচিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় ফিরে যাচ্ছেন। সপ্তাহান্তে বিশেষজ্ঞদের টিম অবিরাম আলোচনা চালিয়ে গেছেন। ভারতে দেশটির ভিত্তিক গণনার প্রকাশে সায় দিল কংগ্রেস, জানাচ্ছেন কলকাতা থেকে তার প্রতিবেদনে পরমাশিস ঘোষ রায়।
দেশের সংবাদ সংস্থা PTI সূত্রের খবর, দেশের আর্থ সামাজিক ও জাত ভিত্তিক গণনায় জাতিগত যে তথ্য পাওয়া গেছে তা প্রকাশের পক্ষে মত দিয়েছে কংগ্রেস। তবে বিষয়টি যেহেতু রাজনৈতিক ও সামাজিক দিক থেকে সংবেদনশীল, তাই ওই কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার বলেও একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রাজীব গৌড়া সংবাদ মাধ্যমকে বলেছেন, তথ্য যদি থাকে তবে নির্দিষ্ট সময় তা প্রকাশ করা উচিত, কারণ জাত ভিত্তিক তথ্য হাতে থাকলে বিভিন্ন কর্মসূচি কতটা সফলভাবে রূপায়িত হচ্ছে তার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে, পাশাপাশি বোঝা যাবে ওই কর্মসূচিগুলি থেকে সুবিধা কারা পেল। তবে ওই তথ্য সতর্কতার সঙ্গে প্রকাশ করা উচিত যাতে কোথাও কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা না যায়। উল্লেখ করা যেতে পারে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স UPA সরকারের আমলে এই জাত ভিত্তিক তথ্য গণনার কাজ শুরু হয়েছিল, সেই সময়ও ওই গণনা নিয়ে প্রচুর জল খোলা হয় গোটা দেশে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গ্রিসের নাগরিকরা ভোট কেন্দ্রে যাচ্ছে গুরুত্বপূর্ণ গণভোটে ভোট দেওয়ার জন্য। এই গণভোট গ্রিসের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, যে অ্যাথেন্স 19 জাতি ইউরো মুদ্রার জোট থেকে বেরিয়ে আসবে কিনা। ঋণে জর্জরিত গ্রিস এই সিদ্ধান্ত নিচ্ছে যে আরও থোক ঋণ সহায়তার বিনিময়ে নতুন কৃচ্ছ্র সাধনের আন্তর্জাতিক ঋণদাতাদের দাবি তারা মেনে নেবে কিনা। মাত্র কয়েকদিন আগে অ্যাথেন্স আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের $180 কোটি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় ও ঋণ খেলাপি হয়। শনিবার এবং রবিবার সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান আক্রমণে অন্তত 23 জন ইসলামিক স্টেট চরমপন্থী নিহত হয় এবং অন্যান্যরা আহত হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জো গিল। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.